ক্লাস 12 আমরা একটা কবিতা পড়ছিলাম। কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও, অনেকটাই হয়ে গিয়েছে, শেষের অনুচ্ছেদটা আমরা আগেই আমি বলেছি। কবিতাটার মধ্যে দিয়ে কবি তার জন্মভূমি, তার মাতৃভূমি যেখানে তিনি জন্মেছিলেন, সেই পূর্ববঙ্গ বা বাংলাদেশের প্রতি, তার জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখন সেই স্বাধীনতার পরপর সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সে খবর তিনি জানেন। যদিও তিনি তখন অনেক ছোট, মাত্র 4 বছর বয়সে, সেই দাঙ্গার সময় ভারত যখন ভাগ হয়ে গেল, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ হয়ে গেল, তখন তাকে বাবা দাদাদের হাত ধরে সেই 4 বছর বয়সে ফরিদপুর থেকে চলে আসতে হয়েছিল কলকাতায়। তা সেই দাঙ্গার সময় বহু মানুষের মৃত্যু ঘটেছে, খুনোখুনি হয়েছে, রক্তপাত ঘটেছে, বাড়ি ঘর দোর জ্বালিয়ে দেয়া হয়েছে। হ্যাঁ, কত মানুষকে তার আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে, বিষয় সম্পত্তি নষ্ট হয়েছে প্রচুর। এই সবগুলো কবি কিছু কিছু চোখে দেখেছিলেন, বা তার খবরাখবর সেই বালক বয়সেই তার কানে এসেছিল। তারপরে 71 সালে পূর্ববঙ্গের, পূর্ব পাকিস্তান হিসেবে, পাকিস্তানের অধীনে ছিল পূর্ববঙ্গ, সেখান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নতুন একটা রাষ্ট্র, নতুন একটা দেশ গঠিত হলো। সেখানেও প্রচুর রক্তপাত ঘটেছে, পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা এই বাঙালি জাতটাকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল, নিরীহ জনসাধারণের ওপর গুলি চালিয়ে বা তাদের বাড়িঘর দোর জ্বালিয়ে তাদেরকে একদম পৃথিবী থেকে, যাতে তারা শেষ হয়ে যায়, এই রকমই একটা ব্যবস্থা করবার চেষ্টা করেছিল। তখনও অনেক রক্তপাত ঘটেছে, খুনোখুনি হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই সব ঘটনাগুলো কবি এ প্রান্ত থেকে, 71 সালে তখন কবি কলকাতাতে থাকেন, কিন্তু সেই সব জন্মভূমির এই সব মর্মান্তিক খবরগুলো যখন তার কানে এসে পৌঁছাতো, তিনি খুব ব্যথিত হতেন, ব্যথা পেতেন, আঘাত পেতেন। তা তার জন্মভূমি সম্বন্ধে বলছেন যে, এই রকম বিষণ্ণ আলোই এই বাংলাদেশ, অর্থাৎ এই এর মধ্যে আলো আছে, আনন্দ আছে, অনেক অনেক সৌন্দর্য আছে, জন্মভূমি মা, কিন্তু তার মধ্যেও বারে বারে এই বাংলাদেশের ভাগ্যে অনেক দুর্যোগ, অনেক বিপর্যয় ঘনিয়ে এসেছে। তার অনেক ছোট ছোট ছবি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে, সেগুলো আমরা আগে দিন আলোচনা করেছে। আজকে যে অনুচ্ছেদটা পড়বো, প্যারাগ্রাফটা পড়বো, তাতে কবি একদম তার শিশুকালের সেই স্মৃতিটা রোমন্থন করছেন, তার পুরনো দিনের সেই শৈশব বেলাকার নানা রকম কথা তার মনে পড়ছে, যখন তিনি শিশু বয়সে ছিলেন সেই তার জন্মভূমিতে, কিভাবে তার দিন কাটতো, তার একটা দুটো চিত্র তুলে ধরে আমাদের শোনাচ্ছেন। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে। এই শিশুটা কে, এরকম একটা প্রশ্ন আইসিতে এসেছিল। শিশুটা কবি নিজেই, অর্থাৎ যখন তার শৈশবকাল, তার যখন বালক বয়স, তখনকার সেই শিশু বয়সটা, সেই শিশুটাই কবি, সেটাই উল্লেখ করছেন। অর্থাৎ কবি যখন ভোরে, ভোরবেলায় কুয়াশার মধ্যে দিয়ে, হেমন্তকালে নতুন কুয়াশা পড়ে, সেই কুয়াশার মধ্যে দিয়ে সবেমাত্র আলো ফুটেছে শীত পড়ার আগের মুহূর্তে বা শীতকালে, কুয়াশা ভেদ করে তিনি ভোরবেলাকার স্কুলে যাচ্ছেন, গ্রামের পথ ধরে, মাটির পথ ধরে, তখন তিনি দেখতেন নিথর দিঘির পাড়ে বসে আছে বক। নিথর দিঘি, দিঘি মানে বড় জলাশয়, আর নিথর মানে যার জল একটু নড়ছে না। হেমন্তকালে এরকম হয়, অর্থাৎ রাত্রির বেলায়, ভোরবেলার পর্যন্ত কোনো বাতাস বয় না বলে, মানে বদ্ধ জলাশয়ের জল একদম স্থির থাকে। তারপর সূর্য ওঠার পরপর যখন একটু একটু হাওয়া দিতে থাকে, তখন সেই বদ্ধ জলাশয়গুলোর মধ্যে একটা ওয়েভ, একটা ঢেউ অল্প অল্প খেলতে থাকে। তা তিনি যখন সেই ভোরবেলা কুয়াশা ভেদ করে স্কুলের দিকে যাচ্ছেন শিশু বয়সে, সেই শিশুটা কবিতায় যেটা যার উল্লেখ করা হলো, সেই শিশুটা কবি যে যে শিশু কবি নিজেই তার শিশু বয়সে ফিরে গিয়েছেন, সেই দিনগুলোর কথা তিনি ভাবছেন, তখন সেই স্কুলে যেতে যেতে যে দিঘিটার পার দিয়ে যেতেন তিনি দেখতে পেতেন দিঘির জলটা একদম স্থির হয়ে আছে, নিথর হয়ে আছে, কোনো রকম তাতে কোনো কম্পন নেই, কোনো ঢেউ নেই, অর্থাৎ বাতাস তখনও বইতে শুরু করেনি। আর সেই দিঘির পাশে কোনো বককেও বসে থাকতে দেখতেন, প্রায়ই হয়তো দেখতেন। তাই বলছেন সেই সব কথাগুলো তার এখনো মনে আছে, অনেক বড় বয়সে কবিতাটা লিখছেন। তাই বলছে, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। স্মৃতি মানে আমাদের স্মরণে যা থাকে, আমাদের মনে যা থাকে পূর্বের ঘটনা, তাই হচ্ছে স্মৃতি। আর প্রতারক কথাটার মানে হচ্ছে ঠগ, ভণ্ড, অর্থাৎ মিথ্যে, তাকে বলে প্রতারক। অর্থাৎ স্মৃতি তাকে কে এইভাবে ঠগাচ্ছে, সব ভুলিয়ে দিয়েছে? স্মৃতি কখনো কবিকে ভোলায়নি, তার সেই বালক বয়সের কথা, তার জন্মভূমির কথা। স্মৃতি এত প্রতারক হতে পারে না, তার মনে এখনো স্পষ্ট করে সমস্ত সেই ছেলেবেলার দৃশ্য তার মনের মধ্যে গেঁথে আছে। স্মৃতি এরকম ভাবে প্রতারণা করতে পারে না, কবিকে ঠগাতে পারে না। তাই বলছে, স্মৃতি তুমি এত প্রতারক, না তুমি এত প্রতারক হতে পারো না, কারণ আমার সমস্ত কিছু মনে আছে সেই শৈশবের দিনগুলো। তারপরেই বলছে, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি। মন্থর বিকেল, মন্থর কথাটার মানে ভিড়, যে সময়ের কথা বলছে কবি, সেই সময় কবির শিশুকাল, শৈশব বেলা, তখন মানুষের জীবনযাত্রার মধ্যে আজকের মতো এত ব্যস্ততা ছিল না, প্রত্যেকটার সময় ধীর স্থির ভাবে মানুষ তার প্রতিদিনকার কাজকর্মগুলো করত। আর কবি ছিলেন গ্রাম্য প্রকৃতিতে মানুষ, গ্রামের জীবনযাত্রা এমনিতে শহরের থেকে গ্রামের জীবনযাত্রায় ব্যস্ততা অনেক কম। তাই মন্থর গতিতে একটা বিকেল বয়ে চলেছে, মন্থর মানে ধীর ভাবে, ধীরে সুস্থে, কারোর মধ্যে কোনো ব্যস্ততা নেই, তাড়াহুড়ো নেই, ধীর স্থির ভাবে এইভাবে একটা বিকেল বয়ে চলেছে। সেইখানে কবির চোখে পড়েছে, কবি তখন শিশু, সেই শিশুটার চোখে পড়েছে শিমুল তুলোর ওড়াউড়ি। আর আসলে শিমুল গাছ, শিমুল গাছ হচ্ছে তুলোর গাছ, তুলোর ফল হয়, শিমুল ফল হয়, ওই ফল থেকে যে আমরা বালিশের মধ্যে, যে মাথার বালিশের মধ্যে যে তুলো পুড়ি, সেই তুলোগুলো শিমুল তুলো, শিমুল তুলো, শিমুল গাছে ফল হয়, ফলের মধ্যে থাকে সেই তুলো, অনেক সময় ফল ফেটে যায়, ফেটে গেলে তার মধ্যে থেকে তুলো একটু একটু বেরিয়ে বাতাসে উঠতে থাকে, এগুলো প্রায় দেখা যায়, লক্ষ্য রাখলেই দেখা যায়, আশেপাশে শিমুল গাছটা থাকলে এগুলো দেখা যায়, গ্রামে গঞ্জে এরম গাছ প্রচুর আছে। তাই সেখানে শিশু বালক বা সেখানকার মানুষেরা, অন্যান্য মানুষেরা এইরকম শিমুল তুলোর ওড়াউড়ি প্রায় দেখতে পেত। এখন বড়দের মধ্যে সেই ব্যাপারগুলো খুব একটা দাগ কাটতো না, কিন্তু শিশু মনে সেই শিমুল তুলোর ওড়াউড়ি নিয়েই হয়তো তাদের মন নানা রকম কল্পনার পাখা মেলে তাদের মন কোথায় উড়ে যেত। শিমুল তুলোর ওড়াউড়িটাই শিশু মনে একটা অবাক করা কাণ্ডের উৎপত্তি করত, এবং সেই শিমুল তুলোর ওড়াউড়ি কবি তার জন্মভূমিতে সেই শিশুকালে দেখেছেন, শিশু বয়সে। এই শিশুটা কিন্তু বারবার বলছি কবি নিজেই। তাই বলছে, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে, বিকেলটাকে মন্থর বলল কেন, সেই বিকেলে, গ্রাম্য একটা বিকেল, সেই যুগের কোনো ব্যস্ততা ছিল না, গ্রামের মানুষের মধ্যে আজ হয়তো অনেক ব্যস্ততা বেড়েছে, কিন্তু সেই যুগে আজকের মতো ব্যস্ততা ছিল না, মানুষ প্রতিদিনকার কাজ ধীর স্থিরভাবে করে যেত, এবং একই ধরনের কাজ, যার ফলে তাদের মধ্যে কোনো রকম বেশি চঞ্চলতা নেই, বেশি তাড়াহুড়ো নেই, সেই রকম একটা মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াওড়ি কবি দেখেছেন। তাই বলছে আমি কি দেখিনি? অবশ্যই দেখেছি, সে কথা এখনো মনে আছে। আবার দেখেছেন মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। গ্রাম বাংলার মানুষ ভীষণ কর্মঠ, কাজকর্মে ভীষণভাবে দক্ষ, এক্সপার্ট, এবং গ্রামে গঞ্জের চাষা মজুর শ্রমিক তারা কি প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনযাপন করে, আর তাদের ওই কঠোর পরিশ্রমের জন্য তাদের প্রত্যেকটা দেহের প্রত্যেকটা মাংসপেশি অত্যন্ত সুগঠিত, অত্যন্ত বলশালী, একদম পেশি বহুল চেহারা, প্রত্যেক শরীরের প্রত্যেকটা অংশে একদম ঢেউ খেলানো পেশির সম্ভার। এই নিয়ে শক্তিশালী সেই মানুষগুলোকে, পরিশ্রমী মানুষগুলোকে, খেটে খাওয়া পরিশ্রমী মানুষগুলো শক্তিকে তুলনা করেছেন মোষের ঘাড়ের সঙ্গে। মোষের ঘাড়, মোষ প্রাণীটা ভীষণ শক্তিশালী। আমরা একটা নিচু ক্লাসে একটা প্রবন্ধে পড়েছিলাম, ভেড়িয়ের এলুইনের লেখা, যে হাতির থেকেও আফ্রিকার বুনো মোষ বেশি শক্তিশালী। তা তার ঘাড়, সে যখন নিচু হয়ে ঘাস খায় তখন তার ঘাড়ের ঘাড়টার দিকে তাকালে বোঝা যাবে যে কি ভয়ঙ্কর শক্তিশালী সেই ঘাড়। এবং তা দেখেই বোঝা যায় সম্পূর্ণ পশুটা কতখানি শক্তিশালী। যাই হোক, তা এই রকম আমাদের গ্রাম বাংলার মানুষ, যেমন পরিশ্রমী তেমনি শক্তিশালী, এবং সুগঠিত তেমনি তাদের শরীর। সেই মানুষজনের কর্মরত, কাজ করে চলেছে মাঠে ঘাটে বিভিন্ন কর্মস্থানে, গ্রামের বিভিন্ন কর্মস্থানে তারা কাজ করে চলেছে, সেই সকল মানুষকেও কবি দেখেছিলেন। এখানে শক্তিশালী পরিশ্রমী বাঙালিদের তিনি প্রশংসা করেছেন। আবার তার পাশে স্নিগ্ধ সুন্দর একটা ছোট্ট বালিকার হাসি, সে হাসিটাকে কার সঙ্গে তুলনা করেছেন? শরৎকালে ফোটে শিউলি ফুল, শারদীয়া পুজো, মা দুর্গা আসেন তার বাপের বাড়ি। আমরা আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব, আর সেই পুজোর ফুল শিউলি ফুল। শিউলি ফুল শরৎকালেই ফোটে, শরৎকালের পরে আর তাকে দেখা যায় না। সেই শারদীয়া মায়ের পবিত্রতা নিয়েই যেন শিউলি ফুল ফুটে ওঠে, সেই শিউলি ফুলের মতো পবিত্র হাসি সেই গ্রাম বাংলার কোনো বালিকার মুখেও তিনি দেখেছিলেন। একদিকে কঠোর কঠিন পরিশ্রমী বাঙালিদের কর্মরত জীবন, আবার তার পাশে স্নিগ্ধ সরল সুন্দর একটা গ্রাম্য বালিকার শিউলি ফুলের মতো পবিত্র হাসি, সে কথাও কবির মনে আছে, এগুলোও দেখেছি। তাই বলছে এই দৃশ্যগুলো কি আমি ভুলে গিয়েছি? স্মৃতি কি আমাকে আমার সাথে প্রতারণা করেছে? না, তা কখনো করেনি, এসব দৃশ্যগুলো এখনো আমার মনে আছে। সেই বালক বয়সে, সেই শিশু বয়সে আমি দেখেছি, কিন্তু এখনো আমার মনে আছে। নিয়ে নিকি খেজুর রসের ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ, খেজুর রসের ঘ্রাণ, অর্থাৎ বাংলা গ্রাম বাংলায় খেজুর গাছ একটা বিশেষ গাছ। খেজুর গাছ থেকে শীতকালে আমরা খেজুরের রস খাই, খেজুর গুড় হয়, খেজুর গুড় থেকে অনেক খাদ্যদ্রব্য তৈরি হয়, খুব লোভনীয় খাদ্যদ্রব্য, সেগুলোও আমরা খাই। এই গ্রাম বাংলা থেকেই আসে আমাদের শহরে খেজুরের রস, খেজুরের গুড় ইত্যাদি। তা যখন গাছ থেকে রস পাড়া হয়, সেই রসের একটা চমৎকার গন্ধ আছে। আবার সেই রস যখন জাল দিয়ে গুড় তৈরি করা হয়, তখনও একটা ভারী চমৎকার গন্ধ বেরোয়, একদম খাঁটি খেজুরের রসের গন্ধ, সেসবও আমি পেয়েছি। এগুলো গ্রাম বাংলার সম্পদ। আবার শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর, একদম শুনশান দুপুর, গরমের দুপুর, ক্ষেতে খামারে চাষিরা চাষ করছে, তাছাড়া প্রচণ্ড গরমে হয়তো মানুষজন ঘরের বাইরে বার হচ্ছে না, চারিদিকে একদম নিস্তব্ধ, চুপচাপ, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, গরমের চোটে মানুষের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই সময় হঠাৎ কোনো মাথার ওপর অনেক উঁচুতে কোনো একটা চিল তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল, হয়তো সে জলের খোঁজে এখানে ওখানে কোনো জলাশয় খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে তার ওই তীক্ষ্ণ স্বরটা ওই নিস্তব্ধ তাকে খান খান করে ভেঙে দিয়ে হঠাৎ করে চমকে দেয়। সেই রকম চমকে দেয়া সেই তীক্ষ্ণ তীক্ষ্ণ মানে তীব্র সে মাথার ওপর আকাশে, চারিদিকটা যখন চুপচাপ কোনো শব্দ নেই, সেখানে তখন ওই তীক্ষ্ণ চিল পাখির তীক্ষ্ণ স্বর কবিকেও চমকে দিয়েছিল শিশু বয়সে। এগুলো আমি শুনেছি, আজও আমার মনে পড়ে, একবার দুবার শুনিনি, বারে বারে শুনেছি। তাই কবি বললেন শেষে, সেই বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। এই 3.5 হাত ভূমির মধ্যে কবির খেলা, বসা, ওঠা, আবার যখন মৃত্যুর পরে শুয়ে পড়বেন, মাত্র এই 3.5 হাত ভূমিতেই কবি মিশে যেতে চান মৃত্যুর পরে। এই বাংলার মাটিতেই তিনি মিশে থাকতে চান, বাংলার প্রকৃতিতে। এখান থেকে এই দুটো লাইন লেখে নি, এই দুটো লাইন আছে, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষপান করে মরে যাব। এই বাংলা আমার জন্মভূমি বাংলাদেশ হতে আমাকে যদি নির্বাসন দাও, আমাকে যদি দূর করে দাও, আমার স্মৃতির স্মৃতিপটে, স্মৃতির ক্যানভাসের মধ্যে আমার যে শৈশবের স্মৃতিগুলো আছে, সেখান থেকে যদি আমাকে দূরে সরিয়ে দাও, অর্থাৎ আমাকে যদি ভুলিয়ে দাও, তাহলে সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, তার থেকে আমার মৃত্যু অনেক ভালো, সেই কষ্ট ভোগ করার থেকে মৃত্যু অনেক ভালো। যদি এই জন্মভূমি থেকে আমাকে নির্বাসিত হতে হয়, তাহলে আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষপান করে মরে যাব, অর্থাৎ তাহলে আমি নিজেকে ধ্বংস করে ফেলবো। কারণ জন্মভূমি থেকে বা জন্মভূমির স্মৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা, আমি দুঃখ, আমি কোনো কিছুতেই সহ্য করতে পারবো না, এর থেকে মৃত্যু আমার অনেক ভালো। এইভাবে কবিতার নিজের জন্মভূমি সেই বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার গুণগান করেছেন। প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর আজকে কবিতাটা এই পর্যন্তই থাকলো। এখনো কিছুটা সময় আছে, আমি কোনিটা একটু শুরু করি, কোনিটা শুরু করি, আজ একটু খানিকটা অংশই পড়াবো, তার থেকেও প্রশ্ন আমি দেব, তোমরা প্র্যাকটিস করবে। আমরা 7 পরিচ্ছেদ থেকে পড়ব, পৃষ্ঠার নম্বর হচ্ছে 35। কোনি মতিনন্দীর আগের অংশটা হয়ে গিয়েছে, আমরা আগে জেনেছি ক্ষিতিশ তার নিজের ক্লাব জুপিটার থেকে অপমানিত হয়ে বেরিয়ে চলে এসেছে, সে কোনিকে পেয়েছে, একটা নতুন মেয়ে, তাকে কিভাবে তার সাথে আলাপ পরিচয় হলো বা কিভাবে তাকে সাঁতারে উৎসাহিত করলো, সেই সব ঘটনাগুলো আমরা সব এর আগের ক্লাসে আমরা পড়ে এসেছি। এবং জুপিটারে তার জায়গা হয়নি, এবং সে অ্যাপেলোর সঙ্গে একটা চুক্তি করে অ্যাপেলোর পুলটাকে ব্যবহার করবার জন্যে ব্যবহার করে সে কণিকে সাঁতার শেখাচ্ছে। 7 অনুচ্ছেদটা আমরা, 7 পরিচ্ছেদটা আমরা এইভাবেই শুরু করছি। আরে না না না, কতবার বলবো কুনইটা অত কতটা ভাঙবে না, হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? হচ্ছে না, হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে, এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে নে আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাওয়ার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তো তেউড়ে শুঁয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে? দেখ দেখ আমাকে দেখ, তোর কুনোইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা বাঁক তোর কুনোইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এইভাবে এইরকম, আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না, জলের উপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখছি, ওভাবে নয়, পরিষ্কারভাবে শোঁত করে ঢুকে যাবে, আগে আঙুল তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে, যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি, মাথা নিচু রাখার জন্যে থুতনিটা বুকের দিকে টেনে রাখবি, মাথার লাইন এধার ওধার হবে না, ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে, আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ঢুকছে। যা 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 আবার কর। 2 হপ্তা হয়ে গেল, এখন একটা জিনিসও ঠিক মতো করতে পারলি না। এইখানে এটা পুরো একটা ইনভার্টেড কমার মধ্যে, এটা সমস্ত ক্ষিতিশের কথা, অর্থাৎ এই জায়গা থেকে আমরা যদি এরম বলি প্রশ্নটা এক কিভাবে সে সাঁতার শেখাতো বা এরকম যদি একটা প্রশ্ন এসেই পড়ে তখন অত ডিটেলস আমাদের এত ভেঙে ভেঙে বলতে হবে না, অর্থাৎ কনিরকে জলে নামিয়ে তার হাতের অবস্থানটা কেমন হবে, পজিশন অবস্থানটা কেমন হবে, সেই সময় ঘাড় কেমন থাকবে, কিভাবে হাত টানতে হবে, কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে, কিভাবে পায়ের গঠন, অর্থাৎ জলের মধ্যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাঁতার কাটার সময় কিরকম সঞ্চালন হবে, অর্থাৎ মুভ করবে বা কিভাবে অবস্থানগুলো পজিশনগুলো থাকবে সেইগুলো ক্ষিতিশ দেখিয়ে দিতে লাগলো। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতিশ সমানে বকবক করে চলেছে, কুনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলেছে এখন 8:30, 2 ঘন্টা আর পাচ্ছি না কিদ্দা। কেন বলেছিলি 2 দিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি, 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল রে। সুহাস একজন ভালো সাঁতারু, এর আগে তার কথা আমরা পেয়েছি। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কুনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন, না হলে কি বলবো, হচ্ছে হচ্ছেই তো, কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না, কুনি পাড়ের দিকে এগিয়ে এলো, ক্ষিতিশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব, দরকার নেই আমার, অর্থাৎ কুনি এই 2 ঘন্টা ধরে প্রচণ্ডভাবে হাঁপিয়ে পড়েছে এবার, আর খিদ্দার মুখে ক্রমাগত শুনে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও শুনে যাচ্ছে কিছুই হচ্ছে না, সুতরাং এটা অধৈর্য হয়ে পড়েছে, এটা আমরা জানলাম। বাঁধানো পারে 2 হাতের ভরে কুনি জল থেকে উঠে এলো, ক্ষিতিশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না, জেদ করে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কিছু হবে না, কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না, প্রাপ্তিযোগ মানে কিছু পাওয়ার একটা লোভ দেখাতে হবে, কিছু একটা ও পাবে, এটা করলে এটা পাবে, তুমি এটা ঠিক মতো করো তাহলে তোমাকে এই জিনিসটা দেব, লোভনীয় কোনো জিনিস ওকে দিতে হবে। উঠে পড়লি যে, খিদে পেয়েছে নাকি, কোনি কথা বলল না, এগিয়ে গেল রেলিং এর গেট লক্ষ্য করে, খিদে তো পাবেই রে, ভাবছি 2টো ডিম 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়,
খনি দাঁড়িয়ে পড়েছে।
খনি দাঁড়িয়ে পড়েছে এইরকম লোভনীয় খাবারের প্রস্তাব শুনে। খনি যে বস্তির মেয়ে এত হতদরিদ্র সে খবর আমরা আগেই জেনেছি। একদিন খাবার জোটে তো দুদিন জোটে না, এবেলা জোটে তো ওবেলা জোটে না, নুন আনতে পান্তা ফুরায়, এইরকম অবস্থা তাদের। তাই এইরকম লোভনীয় খাবারের কথা শুনে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, চলে যাচ্ছিল। ক্ষিতিশ মনে মনে হিসাব করে দেখলে প্রায় 1 টাকার ধাক্কা, অর্থাৎ ওকে খাটাতে গেলে প্রতিদিন 1 টাকা, 1 টাকায় এতগুলো খাবার, 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্ট। এটা এই যুগে না, সে যুগে। সেই যুগে আমরা এটাও জানতে পারলাম সেই যুগে 1 টাকায় এগুলো পাওয়া যেত। উনি সঙ্গে সঙ্গে বললো, আজ থেকে, অর্থাৎ আজ থেকে এই টিফিনটা আমাকে দেবেন? ক্ষিতিশ গার্ড নাড়লো, অর্থাৎ সাই দিল। উনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাব। ক্ষিতিশ একটু কৌতূহলী হয়ে বলল, বাড়িতে কেন? এমনি বাইরে আমি খাব না। আসলে মানেটা কি, এর অর্থটা কি? বাড়িতে নিয়ে যাওয়ার খাবার, সে বাইরে ভালো ভালো খাবার খাবে, আর বাড়িতে তার মা আছে, দাদা আছে, তারপরে ভাইয়েরা আছে, ভাই বোনেরা আছে, তারা তো সেই সামান্য একটু জলের মধ্যে 2টো ভাত ভেসে বেড়ায়, এইরকম খাবারই তাদের প্রতিদিন জোটে। সে কি করে তাদেরকে বাদ দিয়ে এইরকম ভালো ভালো খাবার বাইরে খাবে? তাহলে কোনির চরিত্রের এই একটা বৈশিষ্ট্য ফুটে উঠলো যে সে একা ভালো জিনিস ভোগ করতে চায় না, সে পরিবারের সঙ্গে মিলে মিশে এগুলোকে পেতে চায়। এটা তার একটা বিরাট গুণ। ক্ষিতিশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি বাইরে আমি খাব না। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে, শর্তের ওপর আবার শর্ত। তুমি বাড়ি গিয়ে খাবে খাও, কিন্তু আরো 1 ঘন্টা তাহলে আমি জলে রাখবো। ক্ষিতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো, ব্যথা পেল। খুব ইম্পর্টেন্ট লাইন এটা। ক্ষিতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো, কেন ব্যথা পেল? লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কুনিকে আরো পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। খাবারের লোভ দেখে, যেহেতু খাবারের অভাব তাদের, একটা গরিব পরিবার থেকে মেয়েটা এসেছে, খুবই গরিব পরিবার থেকে এসেছে, তাকে খাবার দেখিয়ে তার সাধ্যের বাইরে নিয়ে গিয়ে এইরকম পরিশ্রম করানোটা, এটা সত্যি অমানসিক কাজ। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো, সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। তুমি তোমার সাধ্য কতখানি, তোমার ক্ষমতা কতখানি পরিশ্রম করা, যতখানি ক্ষমতা একদম শেষ বিন্দুতে গিয়েও তার উপরে আরো কিছুটা পরিশ্রম না করলে তোমার পরিশ্রমের ক্ষমতা তুমি বাড়াতে পারবে না। এটাই নিয়ম। যারা খেলাধুলা করে তাদের যারা প্রশিক্ষক, যারা কোচ, তারা সেইভাবেই ট্রেনিং দেয়। যারা ব্যায়াম করে তারাও সেইভাবে করে। বিদ্যাসাগর মহাশয় তার মনের জেদে তার শরীর পারছে না, অসুস্থ হচ্ছেন, তবুও তিনি শরীরের উপর অত্যাচার করে পড়াশোনা করতেন, যার ফলে অসুখও ভুগতেন, কিন্তু মনের মধ্যে জেদ, এই রোগ, শরীর আমাকে অসুস্থ করছে, দেখি কেমন পারে আমার পড়াশোনাকে বাধা দিতে, জেদ করে তিনি বেশি করে পড়তেন, রাত জেগে পড়তেন। প্রচন্ড বৃষ্টি পড়ছে, স্কুল যেতে বারণ করছে বাড়ির লোক, স্কুল যেতে বাধা দিচ্ছে বৃষ্টি, আজকেই স্কুল যাবে। অর্থাৎ এইরকম রোগ না থাকলে, এইরকম জেদ না থাকলে বড় হওয়া যায় না, আর পরিশ্রম করার ক্ষমতা যতখানি থাকে সে ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রমটাকে একটু একটু করে ক্ষমতাটাকে বাড়িয়ে নিয়ে যেতে হয়। সেটা একজন খুব উপযুক্ত প্রশিক্ষক কোচ হিসেবে খিতিশ সেটা বুঝতে পারলো, তাই বলল। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। সাধ্য মানে নিজের ক্ষমতাটাকে, খাটুক আরো খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে, যন্ত্রণার পাঁচিল। আমরা রাস্তায় চলতে চলতে যদি একটা পাঁচিল উঠে আসে, তাহলে আমরা পাঁচিলের ওপিটে আর যেতে পারবো না। আমাদের এখানে পাঁচিলটা মানে বাধা, অর্থাৎ আমাদের চলার পথে পাঁচিলটা বাধা হয়ে দাঁড়িয়েছে, ওপারে যেতে পারছি না। এখানে পাঁচিলটা কিসের? যন্ত্রণার পাঁচিল। শরীরে যন্ত্রণা দিয়ে তোমাকে, এমন যন্ত্রণা উঠবে শরীরে পরিশ্রম করতে করতে, খাটতে খাটতে, যে তোমাকে আর এগিয়ে যেতে দেবে না, আর পরিশ্রম করতে দেবে না। কিন্তু সেই যন্ত্রণাটাকে টপকে সামনে এগিয়ে যেতে হবে, আর তখন জেনে শুনে চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে, ওই যন্ত্রণাটাকে। যে যন্ত্রণা, যেটা বিদ্যাসাগর মহাশয়ের উদাহরণটা আমি দিলাম, আর তখন জেনে শুনে চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এই জন্যে চরিত্র চায়, গোঁয়ার রোগ চায়, একটা প্রচণ্ড জেদ চায়। কনির যে সেই গোঁয়ার রোগ আছে, জেদ আছে, ক্ষিতিশ তার পরিচয় আগেই পেয়েছে সেই হাঁটা প্রতিযোগিতায়। ক্ষিতিশ তখনই বুঝতে পেরেছিল এই মেয়েটা কিন্তু এই হাঁটা প্রতিযোগিতাটা শেষ করবেই, যতই অনেকে বসে গিয়েছিল কিন্তু কনি শেষ করবেই, এটা ক্ষিতিশ খুব ভালোভাবে জেনেছিল। আবার কনির যে জেদ আছে, কনির যে অন্যায়কে প্রশ্রয় দেয় না, সেটাও সে জেনেছিল সেই গঙ্গার ঘাটে, যখন অন্যায়ভাবে তার প্রাপ্য আমটা অন্যে অন্যে কেড়ে নিয়েছিল, সে কিন্তু আদায় করে নিয়েছিল। যে করে হোক, আমটা টক মুখে দিয়েই, দাঁত দিয়েই সে ফেলে দিয়েছিল। এগুলো তার কনির চরিত্রের বিভিন্ন দিক। ফেলে দিলেও ওর ন্যায্য পাওনাটার থেকে ও কিন্তু বঞ্চিত হতে চায়নি, ওটা ওর প্রাপ্য, ওর পাওয়া উচিত, তাই সে আদায় করে নিয়েছিল। এই সকল কিছু একজন বড় খেলোয়াড় হতে গেলে, একজন বড় শুধু খেলোয়াড় নয়, যে কোনো জায়গায় সফলতা অর্জন করতে গেলে এইগুলো চাই। এই কথাগুলো ক্ষিতিশ এতক্ষণ ধরে চিন্তা করছিল। নাম নাম দাঁড়িয়ে আছিস কেন? দুটো ডিম, দুটো কলা, দুটো মাখন টোস্ট, মনে আছে তো? যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। এগুলো আবার ক্ষিতিশ ভাবছে, বলছে না, ডায়লগ হলে, এটা কোনো সংলাপ বা কথা হলে ইনভার্টেড কমার মধ্যে থাকে। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো দিনই তুই উঠতে পারবি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনোই অতটা উঠবে না মুখ ডুবিয়ে, এইটা কথা। যন্ত্রণা আবার ভাবছে, যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, তোর বিরুদ্ধ শক্তি, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। অর্থাৎ দুটো, একটা যন্ত্রণা এবং সময়, দুটো একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত, এটা হারলে ওটাও হারবে, এটা জিতলে ওটাও জিতবে। রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতিশ মনে মনে কনির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কনি, মাঝখানে চওড়া ঘাটে তিন চারজন বাইরের লোক স্নান করছে, বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। অর্থাৎ যারা সাঁতার শিখতে আসতো তাদের সময় চলে গিয়েছে, তারা যে যার বাড়ি চলে গিয়েছে, কিন্তু কনিকে এখনো ট্রেনিং করিয়ে যাচ্ছে ক্ষিতিশ। অন্যান্য সাঁতারুরা সব চলে গেছে, বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপেলোর নম্বর লেখা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো, এখানে নম্বর খেলা হয়, লেখা আছে বইয়ের মধ্যে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হবে নম্বর লেখা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে। আমরা আগেই জানি যে কমলদিঘিতে দুটো একটা পার্টিশন করে একদিকটা অ্যাপেলোর ক্লাবের ট্রেনিং হতো আর একদিকটা জুপিটারের ক্লাবের ট্রেনিং হতো, এইভাবেই পুলটাকে ভাগ করে নিয়েছিল। সেগুলো এখন জনশূন্য, অর্থাৎ স্টার্টিং প্ল্যাটফর্মগুলো এখন জনশূন্য, শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটাচারেক উটকো বাচ্চা ছেলে। এরা কিন্তু কোনো ক্লাবের মেম্বারও না, কিছু না, ওরা এমনি খেলার ছলে উটকো বাচ্চা ছেলে খেলছে আর কি। জুপিটারের ক্লাবের বারান্দার বেঞ্চে বসে দুটি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে খিতিশের দিকে তাকিয়ে। অ্যাপেলো ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। এরা কিন্তু একদম আমাদের এই গল্পের শেষ পর্যন্ত থাকবে এবং এরা প্রধান কম্পিটিটর, যারা যারা কোন কোনির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তাদের মধ্যে এরা দুজন। অমিয়া আর বেলা কোনির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ালো। অমিয়া দিন সাতেক পর আজ জলে নেমেছিল, কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না। দুজনে আজ আধ মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করলো। আরে খিদ্দার আবিষ্কার, বেলা চোখ পাকিয়ে বলল। শুনিস নি হরিচরণদা কি বলেছিল সেদিন? হরিচরণদাকে মনে আছে তো, যে ষড়যন্ত্র করে জুপিটার থেকে কিতিশকে তাড়িয়েছিল অন্যান্যদের প্রভাবিত করে? তার হরিচরণের আশা ছিল জুপিটারের চিপ কোচ হবে, স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পদত্যাগ করে ক্ষিতিশ তারকে দায়িত্ব দিয়ে সসম্মানে বেরিয়ে এসেছিল। শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? বেলা বলছে, খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে, মানে কণিকে দিয়ে। বেলা এবং অমিয়া কণিকে নিয়ে ক্ষিতিশকে নিয়ে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছে। সে কি রে? বেলার কথা শুনে অমিয়া বলছে, সে কি রে, ও তো এখনো হাতের টান দিতেই শেখে নি। সামনের বছরে আমি কিন্তু জুপিটারে ফিরে যাব, অমিয়া বলল। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই, অর্থাৎ খিদ্দার এই কড়া ট্রেনিং এবং ডিসিপ্লিন এই অমিয়া বেলা সহ্য করতে পারেনি। খিদ্দা ছিল বলেই ওরা অ্যাপেলোতে এসেছিল, যেহেতু খিদ্দা জুপিটার থেকে চলে এসেছে সেহেতু ওরা আর অ্যাপেলই থাকবে না, জুপিটারাই চলে যাবে। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই, পাঁচজনের সামনে ট্যাঁকশ ট্যাঁকশ করে কথা শোনাবে ও আমার সহ্য হয় না, আমিও তাহলে যাব, বেলা বলল। দুজনে আরেকবার কোণের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে রে। এই কথাটা কিতিশও শুনলো, কোণিও হয়তো শুনলো। এটা খুব অপমানকর কথা, কনির ক্ষেত্রে অপমানকর, ক্ষিতিশের ক্ষেত্রে অপমানকর, কিন্তু ক্ষিতিশ কথাটাতে খুশি হলো, কারণ পরবর্তী কালে আমরা দেখতে পারবো যে এই কনিকে ট্রেনিং করানোর ক্ষেত্রে ক্ষিতিশের এটাই একটা প্রধান অস্ত্র হয়ে থাকলো। কিরকম অস্ত্র হলো আমরা পরে জানতে পারবো, আজ এই পর্যন্ত। আগামী দিন আমরা বাকি অংশটা পড়বো। একটা গল্প শেষ হলো, একটা কবিতা শেষ হলো, এবার আমরা কণিটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাব। এখান থেকেও আজকে আমি প্রশ্ন দেবো, তাহলে কবিতার বাকি অংশ থেকে প্রশ্ন এবং কণির প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজ এখানেই শেষ, আবার সামনের দিন দেখা হবে।